বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন এবং ফার্সি 27 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ফ্রান্সে মুসলমানদের উপর সীমাবদ্ধতা আরোপ করার ব্যাপারে সংসদে বিল পাশের পরিকল্পনা এবং নবান্ন অভিযানে অংশগ্রহণকারী বামফ্রন্ট কর্মী মৈতুলের মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হওয়া সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও থেরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সিরিয়ায় রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে, বলেছেন ইরানি সংসদ স্পিকারের বিশেষ সহকারী। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে অন্য পক্ষগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে সহযোগিতা আরও কমবে, ইরানের ঘোষণা। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে, সরকার বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এবং গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেক নিয়ে ভারত চীনের কাছে অধিকার ছেড়ে দিয়েছে, সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী আলি আসগর খাজি বলেছেন সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। তিনি আরও বলেছেন সাম্প্রতিক সময়ে দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান। তিনি রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। খাজি বলেন সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সেদেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন যেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে সেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে। সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ ও ইরানি সৈন্যদের অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলা সম্পর্কে খাজি বলেন দায়েশ সহ উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় ইরানের উপস্থিতি রয়েছে। কাজে ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের রেড লাইন অতিক্রম করে তাহলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে, ইরানের জবাবে তেল আবিবকে অনুতপ্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন ইরানের কুস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসিম সুলেমানি কখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন না। শহীদ সুলেমানির শিক্ষা, আদর্শ এবং নব ইসলামী সভ্যতা শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে জেনারেল সুলেমানি হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন। তিনি সে সময় লেবাননে উপস্থিত ছিলেন। সে সময় কমান্ড সেন্টারে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনিয়ার পাশে ছিলেন জেনারেল কাসেম সুলেমানি। তিনি বলেন, সিরিয়া ও ইরাকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ময়দানে অংশ নিয়েছেন শহীদ সুলেমানি। শেখ নাইম কাসেম আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধে সংগ্রামের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কাসেম সুলেমানির। এর ফলে তিনি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পেরেছেন। তিনি সবসময় হামাস নেতা ইসমাইল হানিয়া সহ প্রতিরোধ সংগ্রামের অন্যান্য নেতার পাশে থেকেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে যদি অন্য পক্ষগুলো ব্যর্থ হয় তাহলে আইএইএ এর বাড়তি প্রোটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান। তিনি ডিসেম্বর মাসের ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে কথা বলেন। তিনি বলেন, আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। আজ সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় খাতিব জাদে এসব কথা বলেন। এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, ইরানের জাতীয় সংসদ দেশের সরকারকে আগামী 21 ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দিয়েছে। যদি অন্য পক্ষগুলো সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে না যায় তাহলে ইরানের সরকার সংসদে পাশ হওয়া আইন অনুসারে এই সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দিতে বাধ্য। ইহুদিবাদী ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল খাজা শপথ নিয়েছেন। গতকাল তিনি এই শপথ নেন এবং তাকে শপথ পড়ান আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। মাহমুদ খাজা হচ্ছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথম রাষ্ট্রদূত। গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি সই করে। এরপর গত মাসে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আমিরাতের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। গতকালের শপথ অনুষ্ঠানে রশিদ আল মাকতুম রাষ্ট্রদূত খাজার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও গভীরতর করার জন্য আপনাকে কাজ করতে হবে। তিনি বলেন, এ কাজ এমন হতে হবে যাতে আরব আমিরাত ও ইসরায়েলের শান্তি, সহাবস্থান ও ধৈর্যের সংস্কৃতি উচ্চকিত হয়। ইহুদিবাদী ইসরায়েল গত মাসে আবুধাবিতে তাদের দূতাবাস খুলেছে এবং সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন এইতান নাহে নামে একজন কূটনীতিক। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে 31 ও 49 মিটার প্রচারিত হচ্ছে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার বলছে সরকার। শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার বলছে সরকার। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা ভাতা চালু করার স্মরণ করে সরকার প্রধান বলেন, মুক্তিযোদ্ধা ভাতা যখন আমরা চালু করি তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা মাসিক 300 টাকায় শুরু করেছিলাম, আজকে তা 12,000 টাকায় উন্নীত হয়েছে। তবে আমি মনে করি এই সময়ে 12,000 টাকা কিছুই না। ভাতা 20,000 টাকা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল, আমরা নিচের যে কয়েকটি স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তিনি বলেন, এখন শহীদ পরিবার মাসে 30,000 টাকা করে, যোদ্ধাহত পরিবার 25,000 করে, বীরশ্রেষ্ঠ শহীদদের পরিবার 35,000 টাকা করে, বীর উত্তম খেতাবধারীরা 30,000 টাকা করে, বীর বিক্রম খেতাবধারীরা 20,000 টাকা করে এবং বীর প্রতীক খেতাবধারীরা 15,000 টাকা করে ভাতা পায়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আল জাজিরার এক রিপোর্টে ক্ষমতাসীন দলের সবাই দিল্লিতে ধর্ণা দিচ্ছে, তবে জনভিত্তি না থাকলে হিল্লি দিল্লি দৌড়েও কোনো লাভ হবে না। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক বিক্ষোভ সমাবেশে তিনি কশ্যপ এসব কথা বলেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী তার ভাষায় বলেন, আল জাজিরার এক প্রতিবেদনে আপনার রাজ সিংহাসন থরথর করে কেঁপে উঠল। আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান, আমলাদের প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সব দিল্লিতে যাচ্ছে, কারণ আপনার ক্ষমতার উৎস তো জনগণ নয়। রিজভী প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী আপনি কি আয়নার দিকে তাকান না? আপনি কি আপনার মন্ত্রী পরিষদের দিকে তাকান না? আপনি কাদেরকে সেখানে রেখেছেন? ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা এ কে অ্যান্টনি অভিযোগ করেছেন যে গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেক এলাকা থেকে সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং বাফার অঞ্চল তৈরি করা ভারতের অধিকার ছেড়ে দেওয়ার সমতুল্য। আরও বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা এ কে অ্যান্টনি অভিযোগ করেছেন যে গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেক এলাকা থেকে সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং বাফার অঞ্চল তৈরি করা ভারতের অধিকারের আত্মসমর্পণ। এ কে অ্যান্টনি বলেন, অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি হলো, এরপরে অরুণাচল প্রদেশ ও সিকিমেও একইভাবে আত্মসমর্পণ করতে হবে। কেন ফিঙ্গার চার থেকে তিনে পিছিয়ে এলেন মোদী? জবাব দিতে হবে সরকারকে। গতকাল রোববার এ কে অ্যান্টনি বলেন, যখন সীমান্তে ভারত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং দুটি ফ্রন্টে যুদ্ধের মতো পরিস্থিতি রয়েছে, এরকম পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেটে সামান্য বৃদ্ধি করা দেশের সাথে বিশ্বাসঘাতকতা। অ্যান্টনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এমন সময়ে জাতীয় সুরক্ষাকে যথাযথ অগ্রাধিকার দিচ্ছে না যখন চীন আগ্রাসী হচ্ছে এবং পাকিস্তান সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। তিনি বলেন, সেনাবাহিনীর পশ্চাদপসরণ ভালো, কারণ এতে উত্তেজনা হ্রাস পাবে, কিন্তু জাতীয় নিরাপত্তার মূল্যে এটি করা উচিত নয়। অ্যান্টনি আরও বলেন, 1962 সালেও গালওয়ান উপত্যকা ভারতের ভূখণ্ড হওয়ার বিষয়ে কোনো বিতর্ক হয়নি। একে অ্যান্টনির অভিযোগ, সরকার তার প্রতিরক্ষা বাজেট বাড়ায়নি কারণ তারা চীনকে সন্তুষ্ট করার পাশাপাশি এই বার্তা দিতে চেয়েছিল যে তারা সংঘাত চায় না। চীনকে সন্তুষ্ট করতে আমরা চীনা শর্তে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছি। সম্প্রতি সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আপাতত প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর প্রান্ত থেকে সেনা সরিয়ে নেবে উভয় পক্ষ। তিনি বলেন, এই বিবাদের সময় ভারতীয় সেনার অদম্য সাহস ও দক্ষতার জেরে পাল্লা সব সময় ভারতের ভারী ছিল।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকার প্রেক্ষাপটে দেশজুড়ে সামরিক জান্তা সেনার মোতায়েন করেছেন। দেশের পরিস্থিতি শান্ত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হলেও আশঙ্কা করা হচ্ছে বিক্ষোভকারীদের উপর সামরিক জান্তা ব্যাপকভাবে ধরপাকড় এবং নিপীড়ন চালাতে পারেন। খবরে বলা হয়েছে, আজ পুরো দেশে কয়েক ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং সেনা মোতায়েন করা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করায় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই বিক্ষোভ থামাতে সামরিক জান্তা ধীরে ধীরে নিপীড়নমূলক অভিযান জোরদার করছেন। ট্যাঙ্ক ও সেনা মোতায়েনের দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সামরিক জান্তা সারা দেশে ইন্টারনেট কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেন। খবর বের হয়েছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চল কাচিন প্রদেশে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী গুলি চালিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গতকাল এক বিবৃতিতে মিয়ানমার পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনী এবং পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের বিক্ষোভ করার সাধারণ অধিকারের প্রতি আপনাদেরকে সম্মান দেখাতে হবে। ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম কাল্লা স্থলবন্দরের ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় 30 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে আফগান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। তবে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণ এলেও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজী জাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিংয়ে প্রায় 500 তেল ট্যাঙ্কার ছিল, যার সবই আগুনে ভস্মিত হয়েছে। এর ফলে এসব ট্যাঙ্কারের মালিক ব্যবসায়ীদের $4-5 কোটি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি এই ভয়াবহ ক্ষতির জন্য আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের নয়া নীতিমালাকে দায়ী করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফ্রান্সে ইসলাম বিদ্বেষের ঘটনা আগের মতোই অব্যাহত রয়েছে। সম্প্রতি ফরাসি সরকার প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল উত্থাপন করেছে। ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে সেদেশের মুসলমানরা। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইউরোপে, বিশেষত ফ্রান্সে, ইসলাম বিরোধিতা আগের মতোই অব্যাহত রয়েছে। ফরাসি মুসলিমরা তীব্র চাপের মধ্যে রয়েছেন সেখানে। ফরাসি মুসলমানদের উপর চাপ ও সীমাবদ্ধতা আরও কঠোর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ফরাসি সরকার একটি বিল পাশ করতে যাচ্ছে। ওই বিলটি পাশ হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপিত হবে এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে পরিগণিত হবে। ফ্রান্সের সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরও তীব্র হয়েছে। সেদেশের অনেক মুসলমান নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এসব ঘটনার জন্য তিরস্কার তো করেনি, বরং স্বাধীনতার নামে তাদের সমর্থনও করেছেন। এরই ধারাবাহিকতায় ফরাসি সরকার প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল প্রবর্তন করেছেন। সরকার দাবি করছে যে এই বিলে অন্যান্য ধর্মের সঙ্গে বিরোধের কোনো প্রসঙ্গ নেই, বরং এর একমাত্র উদ্দেশ্য হল স্বাধীনতা সুরক্ষা করা। বিলের পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেছেন, লৈঙ্গিক সমতা এবং ধর্মনিরপেক্ষতার মতো ফরাসি মূল্যবোধগুলোকে সহায়তা করার ক্ষেত্রে এবং চরমপন্থাকে নির্মূল করার ক্ষেত্রে এই বিল গুরুত্বপূর্ণ একটি উপায় বলে বিবেচিত। ম্যাক্রনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, এই বিলটি কার্যকরভাবে ফরাসি মুসলিমদের উপর বিধিনিষেধ ও সীমাবদ্ধতা আরও শক্তিশালী করবে। বিক্ষোভকারীদের ভাষ্য হল, ফ্রান্সে আগে থেকেই এ বিষয়ে আইনি অনেক উপায় রয়েছে, সুতরাং নতুন এই আইনটি কেবল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের বিরুদ্ধে সীমাবদ্ধতা বাড়িয়ে তুলবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ম্যাক্রন সহ কয়েকজন ফরাসি কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি করেছে সেসব ধামাচাপা দিতে এবং আসন্ন নির্বাচনে তাদের অবস্থান বজায় রাখতেই এই জাতীয় পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে ভারত প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিতে গিয়ে পুলিশের লাঠিপেটায় আহত মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে 2 দিনের থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে 10টি বাম ছাত্র যুব সংগঠন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিতে গিয়ে আহত মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে বাম কংগ্রেস নেতাদের অভিযোগ। আজ সোমবার সকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মহিদুলের মৃত্যুর প্রতিবাদে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে 10টি বাম ছাত্র যুব সংগঠন। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, অন্যদিকে ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, বাম পরিষদীয় নেতা বিধায়ক সুজন চক্রবর্তী মইদুলের মৃত্যুকে খুন বলে অভিহিত করেছেন। বলছিলেন সুজন চক্রবর্তী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম, ছেলেটির পরিবার যদি মনে করে তাহলে চাকরি দিতে তৈরি রাজ্য সরকার।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবার চেয়ে প্রিয় হতে চায় তার উচিত আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি চায় সবচেয়ে শক্তিশালী হতে তার উচিত আল্লাহর উপর ভরসা করা। আর যে ব্যক্তি চায় সবচেয়ে ক্ষমতাবান হতে তার উচিত নিজের কাছে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার উপর নির্ভর করা।
মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন এ হাদিসের আলোকে নিজেদেরকে পরিচালনা করতে পারি এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর পাঠিয়েছেন বিশিষ্ট ডিএক্সআর বেতার শ্রোতা সংগঠক মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইসলামী রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা IRIB ফ্যান ক্লাবের কিশোরগঞ্জ শাখা গঠিত হয়েছে। এটি বাংলাদেশে গঠিত দ্বিতীয় IRIB ফ্যান ক্লাব। মোহাম্মদ শাহাদত হোসেনকে সভাপতি ও মাসুম কবির সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইতিমধ্যে 31 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কিশোরগঞ্জে IRIB ফ্যান ক্লাব গঠনের খবরটি শুনে খুব ভালো লাগল। রেডিও তেহরানের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে অন্যান্য এলাকার শ্রোতা বন্ধুরাও IRIB ফ্যান ক্লাব গঠনে এগিয়ে আসবেন, এই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা একটি মেইল পড়ে শোনাচ্ছি। এটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল DX রেডিও শ্রোতা সংঘ থেকে SM নাজিমউদ্দিন। তিনি লিখেছেন, 18 জানুয়ারি তারিখে আমাদের অতি প্রিয় ও চির আকাঙ্ক্ষিত প্রিয়জনের আসরটি উপভোগ করলাম। এতে বাংলাদেশের শ্রদ্ধেয় আফজল আলী খান সাহেবের
ইমেইলের মাধ্যমে জানতে পারলাম যে আমার সাক্ষাৎকারটি ওনার ভালো লেগেছে এবং ওনার মনের কথাই উচ্চারিত হয়েছে। আমি এই মেইলের মাধ্যমে শ্রদ্ধেয় আফজাল আলী খান ভাইকে কৃতজ্ঞতা জানাই যে আমার কথাগুলো মন দিয়ে শোনার যোগ্য বলে বিবেচনা করেছেন। আপনার সাক্ষাৎকারও শুনতে চাই প্রিয়জন অনুষ্ঠানে। আশা করি এ প্রত্যাশা পূরণে রেডিও তেহরান তৎপরতা দেখাবেন।
আফজাল আলী খান ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আমরা। তো ইমেল করার জন্য নাজিমুদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বগুড়ার চাঁদনি বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, 2020 সাল গোটা বিশ্বের জন্য খুব একটা ভালো কাটেনি। প্রায় তিন মাস অলস সময় কেটেছে বাড়িতে। করোনায় গোটা পৃথিবীটা বিষাদময় হয়ে উঠেছিল, অতঃপর আল্লাহর অশেষ মেহরবানিতে তা কমতে শুরু করে। ইতোমধ্যে আবিষ্কার হয়েছে এর প্রতিষেধক টিকাও। থেমে থাকে না পৃথিবীর কোনো কিছুই। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি এবং সমৃদ্ধি। 2021 সালে করোনা মুক্ত হোক গোটা বিশ্ব।
ভাই সাইফুল ইসলাম, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, সেই সাথে গোটা বিশ্ব করোনা মুক্ত হোক আমাদের প্রত্যাশাও তাই। তো মতামত জানানোর জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
আপাতত আর কোনো চিঠি নয়। আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের শ্রোতা ও সবার পরিচিত ডিএক্সআর আনন্দমোহন বাইনের সঙ্গে। প্রথমেই তার সাথে পরিচিত হওয়া যাক।
আমার নাম আনন্দমোহন বাইন, আমি ভিলাই ছত্তিশগড় থাকি এবং আমি একজন রিটায়ার্ড ব্যাংক কর্মী। আমার একটা ক্লাব আছে, আমার ক্লাবের নাম হচ্ছে পরিবার বন্ধু SWL ক্লাব। এই ক্লাবটা আমরা 15 আগস্ট 1990 স্থাপনা করি এই ক্লাবটা। আমি এই ক্লাবের প্রেসিডেন্ট।
শ্রোতাবন্ধু আনন্দমোহন বাইনকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। তো 1990 সালে প্রতিষ্ঠিত আপনার ক্লাবের কার্যক্রম সম্পর্কে কিছু বলবেন কি?
আমাদের মেইন কাজ হচ্ছে কিছু যেরকম স্মোকিং, তারপরে এই টাইপের যে সমস্ত জিনিস আছে তার উপরে এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস এর উপরে আমরা বেশি কাজ করি। আর মেইন কথা তো রেডিও শোনা।
এটা জেনে খুবই ভালো লাগছে যে ব্যতিক্রম ধর্মী কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাদের ক্লাব। তো রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
দেখুন, রেডিও তেহরানের সঙ্গে আমি, আমার যতদূর মনে হয় আমি 90 কাছাকাছি তখন থেকে, কারণ রেডিও তেহরানের যে খবরের যে মানটা সেটা অনেক ভালো। কারণ অনেক এমন ব্যাপার আছে যেগুলো অন্য বেতার মাধ্যম থেকে সেই খবরগুলো আমরা জানতে পারি না, যেটা রেডিও তেহরানের কাছ থেকে আমরা জানতে পারি। দ্বিতীয় কথা আমি দেখেছি যে অনেকেই কিন্তু ধর্মের উপরে লোকের যে বিভিন্ন রকমের বিভিন্ন প্রকার ইয়ে আছে সেই জিনিসগুলোর থেকে রেডিও তেহরানের শুনলে, যে কোনো শ্রোতা হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, সে প্রত্যেক মুহাম্মদের বিষয়ে বা ইসলাম ধর্মের বিষয়ে যদি কেউ জানতে চায় তো রেডিও তেহরান তার জন্য সব থেকে ভালো স্থান। এখানে এ বিষয়ে নিরপেক্ষভাবে কিছু জানতে চাইলে এখান থেকে জানা যায়।
রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় এবং এ বেতারের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো আপনি একটি চিঠিতে লিখেছিলেন যে 2020 সালে রেডিও তেহরানের বাংলা বিভাগে আমূল পরিবর্তন এসেছে। আপনি আমূল পরিবর্তন বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন?
আমি রেডিও তেহরানের 4 ভাষার অনুষ্ঠান শুনি, উর্দু, বাংলা, হিন্দি, ইংরাজি। আমি অন্য স্টেশনের সঙ্গে যদি তুলনা করতে যাই তবে আমি দেখব যে বাংলার যে 2020-এ আমি এই জিনিসটা লক্ষ্য করছি যে রেডিও তেহরান এত শ্রোতা বান্ধব কখনো ছিল না। আগে 2-3 শ্রোতার পত্রে উত্তর দেওয়া হতো, এখন তো আমি দেখি 17-18 পর্যন্ত শ্রোতাদের পত্র সামিল হচ্ছে। তো এটা একটা বিরাট পরিবর্তন। আর একটা কথা এর মাঝে আমি বলতে চাই, আপনাদের একটা অনুষ্ঠান যে কথাবার্তা, এই অনুষ্ঠানে সিরাজুল সাহেব যে বিশ্লেষণটা করে সেটা শোনার জন্য কিন্তু আমার মতো অনেকে অপেক্ষা করে, মানে রেডিও টেহরানের সব অনুষ্ঠান গুলো ভালো, কিন্তু তার ভিতরে দুটো যে জিনিস, এই একটা হচ্ছে কথাবার্তা, আরেকটা হচ্ছে রন্ধনু। রন্ধনু বাচ্চাদের অনুষ্ঠান, কিন্তু রন্ধনু বাচ্চাদের অনুষ্ঠান হলেও আমিও ভাবি কবে রন্ধনুটা হবে, কখন রন্ধনু শুনতে পারবো। তো কিছু জিনিস অনুষ্ঠানের যে মানটা সত্যি দিন দিন সেটা বেড়ে যাচ্ছে।
আপনার দৃষ্টিতে রেডিও তেহরানের পরিবর্তনের পেছনের কারণগুলো জানলাম, তো সবশেষে এ বেতারের মানোন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
এখন আমার কাছে যে কমি রেডিও তেহরানের বাংলা, বিশেষ করে বাংলা অনুষ্ঠানে যেটা দেখছি, এখানে একটা বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান হওয়া উচিত, আর একটা আর্থিক বিষয় নিয়েও একটা অনুষ্ঠান হওয়া দরকার।
আপনার পরামর্শগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। তো আনন্দমোহন বাইন, আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে হারুন আর রশিদ পাঠিয়েছেন এই ইমেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানসমূহ শুনে এতটাই মুগ্ধ হচ্ছি যে আমার কাছে রেডিও তেহরানের এক একটি অনুষ্ঠানকে মনে হয় যেন এক একটি গণমাধ্যম কিংবা এক একটি আলোকিত প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠ সংবাদ, প্রিয়জন, ইরান ভ্রমণ, রংধনুসহ প্রতিটি অনুষ্ঠানে যেন তথ্য, বিনোদন ও জানার পরিধিকে বাড়িয়ে দিয়ে জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে যাচ্ছে। রেডিও তেহরান কেবলমাত্র একটি রেডিও স্টেশন নয়, বরং মানব জীবনের জন্য অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যাতে সবার সংযুক্ত থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
ভাই হারুনুর রশিদ, রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন আমাদেরকে প্রাণিত করেছে, আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের রাজবাড়ি জেলার ঘোষবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি শাউন হোসাইন। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে ইরান ভ্রমণ আমার নিকট বিশেষভাবে প্রিয়, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আমি জানতে পারি। এটাকে বিনা খরচে ইরান ভ্রমণ বললে ভুল হবে না। গত 23 জানুয়ারি ইরান ভ্রমণ অনুষ্ঠানে ইরানের কিশ দ্বীপ সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানের বর্ণনা শুনে আমার মনটা চলে গিয়েছিল নয়নাভিরাম কিশ দ্বীপে। সাগরের নীল জলরাশি যেন হাতছানি দিয়ে আমায় ডাকছিল। ধন্যবাদ রেডিও তেহরানকে কিশদ্বীপের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য।
কিশদ্বীপ সম্পর্কে আলোচনাটি শোনার পর চমৎকার ভাষায় মতামত জানানোই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যালের 7-8টি মেইল আমার হাতে রয়েছে। এর মধ্যে একটি মেইলে তিনি লিখেছেন, রেডিও তেহরান আজ আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এ বেতার অক্ষম, বিত্তহীন ও নিরক্ষরের নিত্যসঙ্গী। সংবাদপত্র পাঠে অক্ষম নিরক্ষর মানুষকে বিশ্ববার্তা সরবরাহ করে এ বেতার। মানুষের মধ্যে সুস্থ, রুচিশীল ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলে। শুধু তাই নয়, রেডিও তেহরান কুসংস্কার, প্রাদেশিকতা এবং সাম্প্রদায়িকতার পথ থেকে সাধারণ মানুষকে নিয়ে যায় মানবতার সরণিতে।
রেডিও তেহরান সম্পর্কে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যালের কথাগুলো আমাদের খুব ভালো লেগেছে। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ ইমেলটি পাঠিয়েছেন বাংলাদেশের গাজীপুরের টঙ্গী থেকে, আর পাঠিয়েছেন শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম। তিনি তার চিঠিতে শ্রোতারা যেসব কারণে রেডিও তেহরান শোনেন তা উল্লেখ করেছেন।
ফিরোজ ভাই, দেখছি এক এক করে 11টি কারণ উল্লেখ করেছেন।
হ্যাঁ, আমি এখন এগুলোই তুলে ধরব। ফিরোজ ভাইয়ের দৃষ্টিতে শ্রোতারা যেসব কারণে অনুষ্ঠান শোনেন সেগুলো হচ্ছে: এক, সঠিক বিশ্ব সংবাদ ও বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিষয়ে জানা; দুই, আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েলের সঠিক চরিত্র সম্পর্কে জানা; তিন, মহান আল্লাহ ও পবিত্র কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ ও ইমান বৃদ্ধির জন্য; চার, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে সকল ভ্রান্তি দূর করে সঠিক জ্ঞান অর্জন ও বেলায়েতের ধারা সম্পর্কে জানা; পাঁচ, ইমাম মাহদী আল ইসলাম সম্পর্কে জানা; ছয়, বিজ্ঞান, বিজ্ঞান ও ধর্মের যোগসূত্র জানা; সাত, আহলে বাইত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ; আট, চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কে জানা; নয়, ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ জানা; দশ, চিকিৎসা, স্বাস্থ্য ও সঠিকভাবে জীবনযাপনের উপায় খুঁজে পাওয়া; এবং এগারো, ইরান সম্পর্কে জানা ও বিশ্ব রাজনীতিতে ইরানের সাথে থাকা।
ফিরোজ আলম ভাইকে ধন্যবাদ গবেষণামূলক চিঠিটির জন্য। আশা করি নিয়মিত লিখবেন। আসরের এ পর্যায়ে বিশ্ব বেতার দিবস 2021-এর শুভেচ্ছা জানিয়ে যারা ইমেইল করেছেন তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। চাঁদপুরের মতলব থেকে রোজিনা আক্তার ও জোসনা রহমান, ঢাকার এলিফ্যান্ট রোড থেকে নুসরাত জাহান ও কার্নিস ফাতেমা ছানু, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে আছিয়া আক্তার ইতি ও মারিয়া খানম মৌরি, এবং নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে সাইফ আহমেদ উচ্ছ, তাজরিন আহমেদ তমা ও আমেনা খানম শেলি।
শ্রোতা বন্ধুরা, এবারে আমরা আরও কয়েকজন শ্রোতার নাম জানাতে চাই যারা আমাদের কাছে চিঠি লিখেছেন কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। বিধান চন্দ্র টিকাদার গোপালগঞ্জের জলিরপাড় থেকে, লালমনিরহাটের রামদাস রেডিও শ্রোতা ক্লাব থেকে মোহাম্মদ সবুজ মিয়া, শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে, এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম জাকির হোসেন ও এস এম নাজিমউদ্দিন।
যারা কষ্ট করে চিঠি লিখেছেন এবং এই অনুষ্ঠান শুনছেন তাদের সবার জন্য এখন রয়েছে ইরানের প্রকৃতি নিয়ে একটি কবিতা। এটি লেখক ও আবৃত্তিকার রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ।
আকাশ জুড়ে ভাসছে থোকা ধূসর মেঘের কাশ, ফুল তো সে নয় সূর্যালোকেই ইরানের আকাশ। মেঘের ছায়া বুলায় চাদর, সবুজ বুকে মায়া রাদর, পাহাড় মেলায় রেশমি তুষার নীলে রৈকতান, সবুজ অবুজ নিসর্গে ওই এলো তারিবান। বানের তোড়ে পঙ্কিলতা যায় হারিয়ে দূর, পাহাড় মেঘের আলিঙ্গনে হৃদয় জুড়ে সুর, মুক্ত হৃদয়ে লীন হয়ে যায় বিদুর মোহন সুরে, বাধার যত পর্দা ছিঁড়ে হারায় অচিন পুরে।
নাসির মাহমুদের চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 15 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 7 দিনে করোনা টিকা নিল 9 লাখ দৈনিক ইত্তেফাক। করোনা মহামারী, টিকা ও নিবন্ধন থেকে দূরে শহরের নিম্নবিত্তরা। প্রথম আলো। টিকায় আগ্রহের সঙ্গে বাড়ছে বিড়ম্বনাও কালের কণ্ঠ। জাহাজে চেপে ভাষাঞ্চরে আরও 2014 রোহিঙ্গা, কালের কণ্ঠ। 3 ধাপে 147 পৌরসভায় মেয়র নির্বাচন। দ্বিতীয় স্থানেও ছিলেন না বিএনপির 68 মেয়র প্রার্থী যুগান্তর। পাসপোর্ট জব্দ থাকলেও পিকে হালদার বিদেশে পালালো কীভাবে, ব্যাখ্যা চাইল হাইকোর্ট। মানব জমিন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বার্ষিক $2 লাখ স্কলারশিপ, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 50, তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার 6টি দেহ, আনন্দবাজার পত্রিকা। সমাজকর্মীদের মুখ বন্ধ করতে চাইছে সরকার। টুলকিট কাণ্ডে দিশার গ্রেপ্তারের সোচ্চার নেট দুনিয়া আজকাল। বড় ধাক্কা গেরস্তের হেঁসেলে, 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভারত কখনো বাংলাদেশের উপর দাদাগিরি করে না, এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যে বক্তব্য দিয়েছেন তার পেছনে কিন্তু তাহলে কথা থেকে যায়। সেটি হচ্ছে দাদাগিরির প্রশ্ন কেন আসছে। ভারত এবং বাংলাদেশ দুটি নিকটতম প্রতিবেশী দেশ এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আমরা জানি। এরপরে দাদাগিরির প্রশ্ন কিন্তু আসার কথা না। দাদাগিরির যখন প্রশ্ন আসছে তখন কিন্তু তার পেছনে তারই একটা ইঙ্গিত থেকে যায়। আমরা আশা করব না যে সেই রকম কোনো কিছু হবে। এখন এই আলোচনা করতে গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নানা মাত্রা, নানা দিক নিয়ে আলোচনার প্রশ্ন কিন্তু আসে। এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কয়েকটি ইস্যুতে খানিকটা টানাপোড়েন রয়েছে তার ভেতরে তিস্তার চুক্তি না হওয়ার ব্যাপারটা একটি, আর সীমান্তে যে হত্যাকাণ্ড হয় বিএসএফের পক্ষ থেকে সেই একটি বিষয়। এই দুটি বিষয় যদি নিরসন করতে পারত ভারত তাহলে বাংলাদেশের মানুষ ভারতকে আরো অনেক বেশি উদারভাবে বন্ধুরূপে গ্রহণ করতে পারতেন। সীমান্তে হত্যা বন্ধ হবে কি হবে না সেই বিষয়টি সম্পূর্ণভাবে আমি মনে করি ভারতের উপর নির্ভর করছে। তাদের বিএসএফ যদি হত্যাকাণ্ডের লাগাম নিজেরা টেনে ধরে তাহলে এই হত্যাকাণ্ড বন্ধ হবে, না হলে সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলতেই থাকবে। ভারত বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও কিন্তু আমরা এই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন দেখিনি। আর তিস্তা চুক্তি, বছরের পর বছর ধরে এই চুক্তি হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এখন ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উপরে দায়িত্ব চাপাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা আসলে কথাটা বা বিশ্বাস করতেও চাই না যে রাজ্য সরকারের কারণে কেন্দ্রীয় সরকার এই চুক্তি করতে পারছে না।
সিরিয়ায় রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে, এ কথা বলেছে ইরান। প্রশ্ন হচ্ছে এমন কথা তো ইরান বলেই, কিন্তু অনেকের মত হচ্ছে জবাব হয় না, আপনার বিশ্লেষণ জানতে চাই।
জি, সিরিয়ায় যদি রেড লাইন অতিক্রম করে ইহুদিবাদী ইসরায়েল তবে ইরানের জবাব হবে কঠোর এবং শক্ত, একথা বলেছেন ইরানের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এটি ইরানের রাষ্ট্রীয় বক্তব্য বটে। এখন প্রশ্ন তুলেছেন বা তুলতে পারেন যারা, তারা প্রশ্ন তুলতেই পারেন। তারা প্রশ্ন তুলতে পারেন যে ইরান তো এমন কথা বলে জবাবটা কেন হচ্ছে না। আসলে একটা বিষয় পরিষ্কার করে জানা দরকার, যে ইরানের পক্ষ থেকে জবাব যদি না হতো তাহলে ইসরায়েল আমেরিকার এত শশব্যস্ত হওয়ার কোনো কারণ ছিল না। ইরানের পক্ষ থেকে নানা আঙ্গিকে নানা কায়দায় এমন কিছু জবাব দেয়া হয় যে জবাবটা হয়তো সরাসরি যুদ্ধের আকারে রূপ নিচ্ছে না, অথবা ইসরায়েল একজন কর্মকর্তাকে হত্যা করলে ইরান পাল্টা হামলা চালাচ্ছে না সরাসরি ইসরায়েলের উপর, কিন্তু তার জবাবগুলো এমন ধাঁচে হয় যার প্রভাবটা অনেক বেশি পড়ে। এছাড়া সিরিয়া ইস্যু বা ইরাকে যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে বা দায়েশকে লেলিয়ে দেওয়া হয়েছে, এই ইস্যুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরানের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে ইরান যেহেতু সামরিক পরামর্শ দিয়ে ইরাক এবং সিরিয়াকে সাহায্য করছে, এখানে একটি হয়েছে ইরানের জন্য চ্যালেঞ্জের ব্যাপার, আর একটি হচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠীকে যদি পরাজিত করা না যায় তাহলে ইরানের জন্য অনেক বড় সমস্যার কারণ। সেক্ষেত্রে এখন মূল টার্গেট আসল লক্ষ্য হচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চূড়ান্ত পতন যখন কাছাকাছি তখনই শুধুমাত্র ইহুদিবাদ ইসরায়েল এবং তার মিত্ররা মরিয়া হয়ে উঠেছে, সিরিয়ার উপর বারবার হামলা চালাচ্ছে। এখন ইরানকে মূলত তার আসল লক্ষ্য থেকে বিচ্যুত করে নিয়ে যেতে চায়, এই জায়গায় ইরান ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মূল লক্ষ্য হাসিল করতে চাচ্ছে।
তো জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 50, তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার 6টি দেহ, আনন্দবাজার পত্রিকা। তবে NDTV জানিয়েছে এ সংখ্যা বেড়ে 54-তে দাঁড়িয়েছে। উত্তরাখণ্ডে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50, এখনও নিখোঁজ 150-এর অধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার তপোবন বিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গ থেকে 6টি দেহ উদ্ধার হয়েছে, অন্যদিকে 7টি দেহ উদ্ধার হয়েছে রেনি গ্রাম থেকে। এদিন আরও দেহ উদ্ধারের পর উদ্ধার কাজের গতি আরও বাড়ানো হয়েছে। অন্তত পক্ষে 39 জন এখনও সুড়ঙ্গের ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত 7 ফেব্রুয়ারি নন্দাদেবী পর্বত থেকে নেমে আসা হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চামোলি এবং তপোবন। সমাজকর্মীদের মুখ বন্ধ করতে চাইছে সরকার। টুলকিট কাণ্ডে দিশার গ্রেপ্তারের সোচ্চার নেট দুনিয়া, আজকাল এবং আনন্দবাজারের এ খবরে লেখা হয়েছে। পরিবেশ আন্দোলনকারী দিশা রবির গ্রেপ্তারের সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। গ্রেটা থানবার্গকে টুলকিট শেয়ার করার অভিযোগে দিশার বিরুদ্ধে দেশদ্রোহ এবং ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী থেকে শুরু করে লেখক কবিরা। দিশা ছাড়াও আরও 2 জন পরিবেশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ, নিকিতা জেকব এবং শান্তনু। আইনজীবী নিকিতা পলাতক দাবি পুলিশের, তার বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটারে লিখেছেন, ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফে লেখা হয়েছে লক্ষ্য কৃষক আন্দোলন দমন, তাই করতে গিয়ে দিশার গ্রেপ্তারের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও বিরোধী কণ্ঠরোধের সর্বশেষ অভিযান চালাল ভারত। দিশা রবির মুক্তির দাবিতে সরব হয়েছে কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। এদিকে সরব হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইজি মিনা হ্যারিসও। টুইটারে তিনি লিখেছেন, কেন বারবার সমাজকর্মীদের নিশানা করে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার। ভোটের মুখে চমক, আজ থেকেই চালু 5 টাকায় ডিম ভাত, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। মাত্র 5 টাকা দিলেই পেয়ে যাবেন ডিম ভাত। আজ সোমবার থেকেই কলকাতায় চালু হচ্ছে মায়ের রান্নাঘর প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই আজ উদ্বোধন হয়েছে প্রকল্পের। আপাতত কলকাতা পুরসভার 16টি বড়তে চালু করা হচ্ছে সর্বসাধারণের জন্য এই পরিষেবা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মায়ের রান্নাঘরে মাত্র 5 টাকায় মিলবে ডিম ভাত থালি। থালিতে থাকবে ভাত, ডাল, সবজি এবং ডিম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই মায়ের রান্নাঘর প্রকল্পটি 21-এর ভোটের আগে অন্যতম সেরা চমক হতে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সিরিয়ায় রেড লাইন অতিক্রম করলে ইহুদিবাদী ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে বলেছেন
ইরানি সংসদ স্পিকারের বিশেষ সহকারী। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে অন্য পক্ষগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে সহযোগিতা আরও কমবে, ইরানের ঘোষণা। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে, সরকার বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এবং গালওয়ান উপত্যকা এবং প্যাংগং লেক দিয়ে ভারত চীনের কাছে অধিকার ছেড়ে দিয়েছে, সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষ কয়েকটি খবর। সিরিয়ার হাসাকা ও কামেশলি শহরে আমেরিকা ও তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে সেদেশ থেকে মার্কিন ও তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দুই শহরের বহু মানুষ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে স্লোগান দেন এবং বিজাতীয় বাহিনীর অবতৎপরতার নিন্দা জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন বক্তব্য লেখা প্লেকার্ড শোভা পাচ্ছিল। বিক্ষোভকারীরা বলছেন, আমেরিকা ও তুরস্কের সেনাবাহিনী সিরিয়া থেকে সরে না গেলে তারা প্রয়োজনে গণবাহিনী গঠন করে প্রতিরোধ যুদ্ধ শুরু করবেন। তারা বলেন, আমেরিকা সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং সিরিয়ার জাতীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.